ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশে ভারতে রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে জহুরুল আলম,
বিশ্বশান্তি ও সমগ্র মানব জাতির কল্যাণ এবং বিশ্বের সকল মুসলমানদের জন্য আল্লাহর রহমত ও সমৃদ্ধি কামনা করে তিন দিন ব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইস্তিমা রোববার শেষ হয়েছে।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
গ্রিসের বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে মামলা করতে যাচ্ছেন 42 জন বাংলাদেশি শ্রমিক।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
2015 সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আশ্বাস মিলেছিল 2,43,000 কোটি টাকার লগ্নি, কিন্তু 2016 সম্মেলনে প্রতিশ্রুতি আরও একটু বেড়ে গিয়ে 2,50,000 কোটি টাকা ছাড়িয়েছে।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। রবিবার দক্ষিণ কোরিয়ার ওপর দিয়ে এক দীর্ঘপাল্লার যুক্তরাষ্ট্রের সামরিক বোমারু বিমান উড়ে যায়। উত্তর কোরিয়ার সাম্প্রতিকতম পারমাণবিক অস্ত্র পরীক্ষার জবাবে ওই পদক্ষেপ নেওয়া হয়। B-52 বোমারু বিমান, যেটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম, সেটিকে ওসান বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায়। ওসান বিমান ঘাঁটি দুই কোরিয়াকে বিভক্ত করে, যে সীমান্ত রেখা তার 72 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বিমানটি এরপর কাছাকাছি গোয়ামের কাছে নিজ বিমান ঘাঁটিতে ফিরে যায়। বোমারু বিমানের সঙ্গে ছিল যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার দুটি জঙ্গি বিমান। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক কমান্ডের ডেপুটি কমান্ডার লিউটেন্যান্ট জেনারেল টেরেন্স ওশানেসি বিমান উড়ানের পর সাংবাদিকদের বলেন, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা এবং কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র অটল।
United States remains steadfast in its commitment to the defense of the Republic of Korea and maintaining the stability on the Korean Peninsula.
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অ্যাডমিরাল হ্যারি বি হ্যারিস জুনিয়র, যিনি আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় এলাকার কমান্ডার, এক বিবৃতি প্রকাশ করেন যেটিতে বলা হয় ওই বিমান উড়ান ছিল মিত্রদেশ দক্ষিণ কোরিয়া, জাপান ও আমেরিকার স্বদেশ প্রতিরক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের লৌহ সংকল্পের দৃষ্টান্ত। জিহাদি বন্দুকধারীরা ব্যঙ্গাত্মক পত্রিকা চার্লি হেবডোতে এবং ইহুদিয়াক বাজারে গত জানুয়ারি মাসে যে হামলা চালায় তার বার্ষিকীতে রবিবার প্যারিসে হাজার হাজার মানুষ সমবেত হয়। ওই হামলায় 17 জন নিহত হয়। রবিবার ওই অনুষ্ঠানে জনগণ নভেম্বরে ফরাসি রাজধানীতে বেশ কয়েকটি স্থানে মুসলমান চরমপন্থীরা হামলা চালিয়ে যে 130 জনকে হত্যা করে তাদেরও স্মরণ করে। ওই ঘটনার পর থেকে ফ্রান্স জরুরি অবস্থা জারি করেছে এবং 3টি মসজিদ বন্ধ করে দিয়েছে। ওই মসজিদগুলো তাদের সদস্যদের উগ্রবাদী করে তুলছে বলে মনে করা হয়। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ এবং প্যারিসের মেয়র অ্যান হিদালগো রবিবার প্লেস ডে লা রিপাবলিকে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন। হামলার যারা শিকার হন তারা তাদের স্মরণে এক ফলক উন্মোচন করেন। বিশ্ব শান্তি ও সমগ্র মানব জাতির কল্যাণ এবং বিশ্বের সকল মুসলমানের জন্য আল্লাহর রহমত ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব তবলিগ জামাত আয়োজিত তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা রোববার শেষ হয়েছে। শুনুন জহুরুল আলমের রিপোর্ট।
ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের তবলিগ জামাতের শীর্ষস্থানীয় নেতা মাওলানা মোহাম্মদ শাহ। মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন মুসল্লিরা। তারা দেশ, জাতি ও মানবতার কল্যাণ ও সমৃদ্ধি চেয়েছেন। রোববার ভোর থেকেই আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য লাখো মানুষের ঢল নামে টঙ্গী শহর, ইস্তিমাস্থল এবং আশপাশের রাস্তাঘাট এবং এলাকাসমূহ জনসমুদ্রে পরিণত হয়। বিশ্ব ইস্তিমার তিন দিন ব্যাপী দ্বিতীয় পর্ব আগামী 15 জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
গ্রিসের বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস মামলা করতে যাচ্ছেন 42 জন বাংলাদেশি শ্রমিক। মানব পাচার ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে ম্যান্ডালোর স্ট্রবেরি খামারে নির্যাতনের শিকার হওয়া এই শ্রমিকরা দেশটির বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
গ্রিসের বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস এ মামলা করতে যাচ্ছেন 42 জন বাংলাদেশি শ্রমিক। মানব পাচার ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে ম্যান্ডালোর স্ট্রবেরি খামারে নির্যাতনের শিকার হওয়া এই শ্রমিকরা দেশটির বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন। গ্রিসের দৈনিক দ্য গ্রিক রিপোর্টার এ খবর দিয়েছে। ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস এর চতুর্থ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত গ্রিসের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। ওই অনুচ্ছেদে দাসত্ব জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের শ্রমিকরা গ্রিসের উত্তরাঞ্চলীয় একটি স্ট্রবেরি খামারে কাজ করতেন। 30 জন অভিবাসী শ্রমিক অভিযোগ করেন, ছয় মাস ধরে বেতন না পাওয়ায় স্ট্রবেরি খামারের মালিকের কাছে অভিযোগ জানাতে গেলে তাদের গুলি করা হয়। এরপর তদন্তে বের হয়ে আসে খামারটিতে অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়ার বিষয়টি। এর আগে 2014 সালে গ্রিসে একটি আদালত আসামিদের মানব পাচারের সব অভিযোগ থেকে নিষ্কৃতি দেয়। অবশেষে এবার গ্রিসের বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ভুক্তভোগী বাংলাদেশের শ্রমিকরা। দ্য কাউন্সিল অফ রিফিউজিস ইন গ্রিস নামে একটি সংগঠন জানিয়েছে, ইউরোপিয়ান মানবাধিকার আদালত 20 জানুয়ারির পর মামলাটি গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে পশ্চিমবঙ্গে 2015 সালের বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলনে আশ্বাস মিলেছিল 2,43,000 কোটি টাকার লগ্নির, কিন্তু 2016 সালের সম্মেলনে প্রতিশ্রুতি আরও কিছু বেড়ে গিয়ে 2,50,000 কোটি টাকার লগ্নি প্রতিশ্রুতি মাত্রা ছাড়িয়েছে। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
2015 সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আশ্বাস মিলেছিল 2,43,000 কোটি টাকার লগ্নির, কিন্তু 2016 সম্মেলনে প্রতিশ্রুতি আরও একটু বেড়ে গিয়ে 2,50,000 কোটি টাকাও ছাড়িয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে যতই খুশিতে আপ্লুত হন না কেন, বিরোধী সিপিএম এবং বিজেপি নেতারা বলছেন গতবারের প্রতিশ্রুতির সঙ্গে কতটুকু মিলেছিল বাস্তব। তাদের মতে শিল্প স্থাপনের জমির সমস্যাও যেমন, তেমনি অভাব শিল্প বান্ধব পরিবেশেরও। শিল্প হবে কেমন করে? তবে গত বছরের চেয়ে এবছরের একটা বড় পার্থক্য হল, গতবার মোট লগ্নি প্রতিশ্রুতির মধ্যে কেন্দ্রীয় সরকারের ভূমিকা বেশ বড় ছিল, এবার কিন্তু বেশি এগিয়ে এসেছেন স্বদেশী লগ্নিকারীরা। আর সম্মেলনের সব প্রতিশ্রুতি বাস্তবায়িত কোনোদিনই হয় না, এটাই অভিজ্ঞতা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গ রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের স্বাধিকারের দাবিতে সরব হলেন রাজ্য কমিশনের চেয়ারপারসন, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গ রাজ্যে নাবালিকা ধর্ষণ, যৌন নিগ্রহ কিংবা বাল্য বিবাহের মতো ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। নতুন দিল্লি রাজধানীতে এই অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কমিশনের রাজ্য চেয়ারপারসন অশোকেন্দু সেনগুপ্ত। সমস্ত রাজ্যের পদাধিকারদের নিয়ে একটি কেন্দ্রীয় সম্মেলনের আয়োজন করেছিল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। সেখানে কমিশনের চেয়ারপারসন অশোকেন্দু সেনগুপ্ত জানিয়েছেন, কমিশনের সমস্ত রাজ্য শাখার শীর্ষ কর্তাদের হাতে অবিলম্বে প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা তুলে দেওয়ার বিষয়টি নিয়ে তিনি বৈঠকে সরব হন। উল্লেখ করা যেতে পারে, ওই জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় সরকারের সচিব পর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন বলেন, তাদের শুধুমাত্র ওয়াচ ডকের ভূমিকায় পালন করে আসতে হচ্ছে, তাদের হাতে কোন রকম ক্ষমতা দেওয়া হয়নি। নাবালিকা ধর্ষণ কিংবা বাল্য বিবাহের মতো শিশু স্বার্থ বিরোধী কোনো ঘটনা ঘটলে রাজ্য কমিশন শুধু প্রয়োজনীয় পদক্ষেপ করার সুপারিশ করেই ক্ষান্ত হয়, তাদের আর কিছুই করার থাকে না। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
রবিবার মিশরের সংসদের উদ্বোধনী অধিবেশন হয়। 3 বছরের বেশি সময় এই প্রথম সংসদের অধিবেশন হল। প্রেসিডেন্ট আব্দুল ফাতা এল সিসি যে শত শত সব নির্বাহী নির্দেশনা জারি করেছেন, 15 দিনের মধ্যে সংসদকে তা অনুসমর্থন করতে হবে, আর তা না হলে ওইসব আইন খারিজ হয়ে যাবে। আফগান শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার লক্ষ্যে পাকিস্তান সোমবার চতুর্পক্ষীয় আলোচনার ব্যবস্থা করেছে। আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত আফগানিস্তান, চীন এবং যুক্তরাষ্ট্র। আমেরিকান অভিনেতা শন পেন মেক্সিকান মাদক রপ্তানিকারক ইয়াকিন আল চাপো গুজবেনের সাক্ষাৎকার নেন মেক্সিকোতে। গুজবেনকে ধরার কয়েক মাস আগে ওই সাক্ষাৎকার নেওয়া হয়। রোলিং স্টোন পত্রিকার ওয়েবসাইটে শনিবার রাতে ওই সাক্ষাৎকার পোস্ট করা হয়। মেক্সিকান কর্তৃপক্ষ গুজবানকে আটক করার একদিন পর ওই সাক্ষাৎকার প্রকাশ করা হয়। খবর শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। সোমবার পাকিস্তানে শীর্ষস্থানীয় আফগান, চীনা, পাকিস্তানি এবং আমেরিকান কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। আফগান সরকার এবং তালেবান বাহিনীর মধ্যে গত কয়েক বছরের সংঘাতের নিরসন ঘটাতে আবার শান্তি আলোচনা শুরু করা এবং এর ভিত্তি তৈরি করাই ওই বৈঠকের লক্ষ্য। ইসলামাবাদ থেকে ভয়েস অব আমেরিকার সংবাদদাতা আয়াজ গুল জানাচ্ছেন, আফগান এবং পাকিস্তানি কর্মকর্তারা বলছেন দুই পক্ষের মধ্যে শান্তি প্রক্রিয়া আবার সচল করতে এবং পরিকল্পনা নির্ধারণ করতে ইসলামাবাদে ওই চার জাতি বৈঠক হবে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড হেইল বলছেন,
The goal, of course, is an Afghan-led, an Afghan-owned process, but we all know that Pakistan, the United States, other countries, China, our partners in the Gulf, all have ways in which they can influence positively this
outcome. এর লক্ষ্য হচ্ছে আফগান নেতৃত্বাধীন একটি প্রক্রিয়া, তবে আমরা সবাই জানি পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন এবং পারস্য অঞ্চলে আমাদের মিত্ররা প্রত্যেকেই বিভিন্নভাবে এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তালেবান পক্ষ সহিংসতার পথ ছেড়ে আফগান সরকারের সাথে শান্তি আলোচনায় আবার বসতে প্রস্তুত কিনা তা নিয়ে প্রচুর সন্দেহ রয়েছে। তবে কাবুলে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি বললেন, আন্তর্জাতিকভাবে পরিলক্ষিত এই বৈঠকের মাধ্যমে সব পক্ষ পার্থক্য করতে পারবে বিদ্রোহীদের মধ্যে কারা শান্তি চায় আর কারা এর বিরোধিতা করছে। পাকিস্তানের নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট গানি বলেন, আমরা এবারে এমন আশ্বাস পেয়েছি যে তালেবান জঙ্গিদের মধ্যে যারা মীমাংসায় রাজি নয় তাদের বিরুদ্ধে শক্তি এবং অন্যান্য পথ ব্যবহার করা হবে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের বিষয়ে, প্রেসিডেন্ট ওবামার শাসনামলে যুক্তরাষ্ট্র ও বিশ্ব এ অনুষ্ঠানে যোগ দেবেন প্রশ্ন করবেন আমন্ত্রণ রইল। এবারে অন্য প্রসঙ্গ, এই জানুয়ারি মাসকে দাসত্ব এবং মানব পাচার প্রতিরোধ মাস হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আন্তঃসংস্থা কর্মকাণ্ড বৃদ্ধি এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে মানব পাচার রোধের প্রয়াস নেওয়া হয়েছে। জনসংখ্যা বহুল দেশ হওয়ার কারণে বাংলাদেশ থেকে বিদেশে পাঠানোর নামে প্রচুর সংখ্যক মানুষ, বিশেষ করে নারী এবং শিশু পাচার হচ্ছে। এসব রোধে কী করা যায় তা নিয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন বাংলাদেশের মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান। ভয়েস অব আমেরিকা স্টুডিও থেকে তার সাথে কথা বলে এ বিষয়ে রিপোর্ট করছেন সেলিম হোসেন।
মানব পাচারকে কোটি কোটি ডলারের অপরাধ খাত উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, নৈতিক দায়িত্ববোধ এবং জাতীয় নিরাপত্তা উভয় কারণেই এই সমস্যা সমাধান করা প্রয়োজন। হোয়াইট হাউসের এক মন্ত্রী পরিষদ বৈঠকে জন কেরি বললেন, আমি বিশ্বাস করি এই যুদ্ধে আমরা জিততে পারি এবং এতে আমরা জিতবই। এই আধুনিক সময়ে 2 কোটি মানুষ দাসত্ব বরণ করে থাকতে পারে না এবং কোনো এক সরকার তাদেরকে রক্ষা করবে এই বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারে না তারা। জন কেরি বলেন, প্রতিবছর 2 কোটি মানুষ নতুন করে দাসত্ব বরণ করছেন। মানব পাচার পর্যবেক্ষণ এবং রোধ করতে হোয়াইট হাউস নানা পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থায়ন, সচেতনতা বৃদ্ধি ইত্যাদি। 2015 সালের জুলাই মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে মানব পাচারের আওতায় পুরুষ এবং নারী এবং শিশু পাচারের দিক দিয়ে মেক্সিকোই সর্বাগ্রে রয়েছে পৃথিবীর অন্যান্য বহু দেশও। আর পাচার হওয়া মানুষের অধিকাংশকেই ব্যবহার করা হয় যৌন ব্যবসা বা জোরপূর্বক শ্রমখাতে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চ বলেছেন, পাচারকারী চক্র সম্পর্কে তথ্য সংগ্রহ, তাদেরকে গ্রেফতার এবং বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং হোমল্যান্ড সিকিউরিটি মেক্সিকোর আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করে আসছে।
US-Mexico Human Trafficking Bilateral Enforcement Initiative
2009 সাল থেকে এই যৌথ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে 170 জন এবং মেক্সিকোয় 40 জন পাচারকারীর বিচার হয়েছে। আর পাচার হওয়া 200 বেশি মানুষ এবং 20 জনেরও বেশি শিশুকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান জানান, বিদেশে পাঠানোর নামে দেশ থেকে হাজার হাজার মানুষ পাচার হচ্ছে, যারা বাইরে গিয়ে দাসত্ব বরণ করছে, মানবেতর জীবনযাপন করছে।
মানবপাচার বাংলাদেশে আগে যেভাবে প্রকাশ্যে হতো সেটা এখন কিছুটা হলেও গোপনে হচ্ছে। যে জিনিসটা অনেক আগে থেকে আমরা দেখেছি যে বিভিন্ন বর্ডার ক্রস করে আগে মানব পাচার হতো বিভিন্ন রুট দিয়ে, কিছু কিছু জায়গা হতো কর্মের নাম দিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন দেশ বিদেশে তাদেরকে চাকরি দেওয়ার নাম দিয়ে নিয়ে যেয়ে মানব পাচার করা হতো। এখন সেই জিনিসটা আপনারা কিছুদিন আগে হয়তো লক্ষ্য করেছেন যে নদীপথে প্রচুর পরিমাণ শিশু, নারী এবং বিশেষ করে পুরুষদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথের মধ্যে অনেকগুলো মারাও গিয়েছে এবং অনেকগুলোকে উদ্ধার করা হয়েছে। আসলে মানব পাচারের বিষয়টা এখানে এরকম দাঁড়িয়ে গেছে যে মানব পাচারের যে আইনটা আছে বাংলাদেশে সেই আইনটা কিন্তু কঠোর, কিন্তু কঠোর আইন থাকলে যে সচেতনতা বৃদ্ধি করা দরকার সারা বাংলাদেশে প্রতিরোধের জন্য, সেরকম ব্যাপক কাজ গভর্নমেন্ট হয়তো করছে কিছুটা, তাতে বেশি করছে বেসরকারি সংস্থাগুলো, কিন্তু সমন্বয় করে যে আলটু এগিয়ে যাওয়া সেটা কিছুটা হয়তো ল্যাকিংস আছে, যার জন্য আরো জোরদার হওয়া উচিত বলে আমি মনে করি। যদি আমরা অ্যানালাইসিস করে এক কথা বলতে চাই যে মানব পাচার রোধে আমরা ঠিক অতখানি এখনো পর্যন্ত কন্ট্রোল করার মতো বা প্রতিরোধ করার মতন অবস্থানে অবস্থান নাই। আইন থাকলে হবে না, ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধি করা দরকার সমস্ত গ্রাম বাংলা থেকে শুরু করে স্কুল কলেজ সব জায়গায়, যাতে একজন মানুষ বুঝতে পারে যে সে পাচার হচ্ছে, অনেকে না বুঝেই পাচার হয়ে যাচ্ছে।
বাংলাদেশ থেকে শিশু এবং নারী পাচার হচ্ছে কি পরিমানে, কোনো পরিসংখ্যান কি আছে এবং কি কারণে?
ঠিক এরকম পরিসংখ্যান আমার মনে হয় যে সরকারের কাছে যেমন না, বেসরকারি সংগঠন গুলোর কাছেও তেমন ভাবে নেই। অ্যাকচুয়ালি ওইভাবে সমন্বয় করে পাচারের যে সংখ্যাটা নির্ধারণ করা খুব কঠিন। নারী ও শিশুর যে বিষয়টা এখানে আসছে সেটা হচ্ছে যে নারী শিশু সবসময় ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, শিশুতে নারীরা বেশি পাচার হচ্ছে। আমরা তো সেন্ডিং কান্ট্রি, রিসিভিং কান্ট্রি হিসেবে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা বিভিন্ন রুটে চলে যাচ্ছে এই মেয়েগুলো।
যে পাচার হওয়া নারী এবং শিশুদেরকে কি উদ্দেশ্যে পাচার করা হয়?
দুইভাবে আছে, যদি মিডিল ইস্টে নিয়ে যাওয়া হয় এক ধরনের, কলকাতাতে বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যখন তাদেরকে রাখা বা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তখন সেটা বেরো। আমি যদি ইন্ডিয়াকে আগে প্রথমে ধরি, সেখানে দেখা যায় যে এদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বোথে তাদেরকে বিক্রি করে দেওয়া হয় এবং তারা এখন দেহি ব্যবসার সাথেই জড়িত থাকে। আবার যদি দেখি যে আমরা মিডিল ইস্টে নিয়ে গেছি, যেমন আমরা একজনকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম, তার কাছ থেকে যে বিষয়টা জানতে পেরেছি যে প্রথমে এদেরকে কাজের জন্য নিয়ে যাওয়া হয় বাড়িতে, যে কথাটা বলে তাদেরকে বাড়িতে নেওয়া হয় যে এই একটা বৃদ্ধ মহিলাকে সেবা করতে হবে বা একজন নারী বা ঘরের কাজ করতে, পরবর্তী দেখা যায় তাদেরকে যতগুলো পুরুষ ওখানে থাকে তারা সবাই তাকে মানে অ্যাবিউজ করে। যখন ওই মহিলা যখন প্রতিবাদ করে যে আমি কি এই কাজের জন্য আসি না, আমি এটা, তখন বলা ওই মহিলা যে মহিলার কাজের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে সেই তখন বলে যে আমার কাজের সাথে এটাও তোমার একটা কাজ, এটাও তুমি আমার বাড়িতে যে সমস্ত যারা থাকবে তাদেরও সেবা এইভাবে করতে হবে। তাতে দেখা যায় সেক্সুয়াল দুইভাবে আছে, একটা বোতলসে ভর্তি করে একটা বাড়িতেও রাখা হচ্ছে তাদেরকে, কখনো কখনো পর্নোগ্রাফি যে ছবিগুলো আছে বা যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয় সেগুলো তাদেরকে ব্যবহার করা হয়ে থাকে।
মানব পাচার বন্ধে, বিশেষ করে নারী এবং শিশু পাচার বন্ধে কি করা উচিত, এ প্রশ্নে এলিনা খান বললেন,
এনজিও সেক্টর যেগুলো আছে তাদেরকে যদি সমন্বয় ঘটানো যায় তাহলে আমার মনে হয় যে অনেকখানি আমরা এটা প্রতিরোধ করতে পারবো। সরকারকে এই জায়গায় আরো শক্তিশালী ভূমিকা রাখতে হবে বলে মনে করি, যেটা সরকার করছে কিন্তু আরো শক্তিশালী ভূমিকা করার প্রয়োজন বোধ করছেন।
ধন্যবাদ অ্যাডভোকেট এলিনা খান, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
এবারে রয়েছে ভয়েস অব আমেরিকা এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের যৌথ প্রযোজনায় নির্মিত একটি স্বাস্থ্য প্রতিবেদন। ঢাকা রিপোর্টিং সেন্টার থেকে সেটি পরিবেশন করছেন আঙ্গুন নাহার মন্টি।
শীত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শীতজনিত রোগ বালাই, আর শীতে শিশুরা ভোগে নানান সমস্যায়। এ সময় ঠান্ডা লেগে শিশুর সর্দি কাশি, ব্রঙ্কিওলাইটিস এমনকি নিউমোনিয়া হতে পারে। মনে রাখতে হবে বাংলাদেশে শিশু মৃত্যুর অন্যতম কারণ হল নিউমোনিয়া, আর শীতকালেই এর প্রকোপ সবচেয়ে বেশি। ICDDRB-র ঢাকা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের ক্লিনিক্যাল প্রধান ও গবেষক দলের অন্যতম সদস্য ডক্টর মোহাম্মদ জুবায়ের চিস্তি শিশুর নিউমোনিয়া প্রসঙ্গে বলেন,
যাদের পুষ্টিহীনতা থাকে এবং যাদের পুষ্টিহীনতা থাকে না, তাদের সাথে যদি কম্পেয়ার করেন, যাদের পুষ্টিহীন থাকে বাচ্চা, তাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেশি। এবং যেসব বাচ্চা পুষ্টিহীন এবং নিউমোনিয়া এই দুইটা কোমরবিডিটি নিয়ে প্রেজেন্ট করে, তাদের মৃত্যুর সম্ভাবনা যারা শুধু নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করে তাদের 15 গুণ বেশি। সেই জন্য পুষ্টিহীনতা মানে বাংলাদেশের একটা কার্স, যার জন্য আমরা গত কয়েক দশক ধরে এই নিউমোনিয়া মৃত্যু হার কমানোর জন্য আমরা চেষ্টা করতেছি যেন ম্যালনিউট্রিশনকে প্রিভেন্ট করা যায়।
বাইরের পরিবেশ দূষণের পাশাপাশি ঘরের অভ্যন্তরের দূষণ, যেমন হারিকেন জ্বালানো, খড়ি দিয়ে রান্না, মশার কয়েল ও ধূমপানের মতো বিষয়গুলো শিশুর নিউমোনিয়া ঝুঁকি বাড়িয়ে দেয়। হাত না ধুয়ে খাওয়ার অভ্যাসও ডায়রিয়ার পাশাপাশি নিউমোনিয়ার জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া গবেষণায় নতুন করে পাওয়া গেছে, শিশুর ডায়রিয়া হলে তার নিউমোনিয়া ঝুঁকি বেড়ে যায়। এ প্রসঙ্গে জুবায়ের চিস্তি বলেন,
যদি ডায়রিয়া হয় সেই ক্ষেত্রে নিউমোনিয়া রিস্ক অনেক বেড়ে যায়। আমাদের এখানে যারা পাতলা পায়খানা নিয়ে আসে তাদের মধ্যে দেখা গেছে যে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং যাদের ডায়রিয়া থাকে এবং সাথে নিউমোনিয়া থাকে, এবং যাদের নিউমোনিয়া থাকে ডায়রিয়া থাকে না, তাদের তুলনায় মৃত্যু সংখ্যা ডায়রিয়া এবং নিউমোনিয়ার কয়েক গুণ বেশি।
নিউমোনিয়ায় 5 বছরের কম বয়সী শিশু মৃত্যু হার বেশি উল্লেখ করে তিনি বলেন,
যাদের বয়স 1 মাস থেকে 5 বছর তাদের মধ্যে মূল 2টা জীবাণু দিয়ে হয়, একটা হলো স্ট্রেপটোকক্কাস নিউমোনি বা নিউমোকক্কাস, আর একটা হলো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। বাংলাদেশ গভর্নমেন্ট হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জির এগেনস্টে গত 4-5 বছর যাবৎ ভ্যাকসিন বিনামূল্যে দিচ্ছেন, এবং গত বছরও নিউমোকক্কাসের ভ্যাকসিনও দিচ্ছেন। তো এই 2টা ভ্যাকসিন যদি আগামী কয়েক বছরের মধ্যে সব বাচ্চারাই পায়, তাহলে আশা করা যায় যে নিউমোনিয়ার যে সংখ্যা অর্ধেকেরও বেশি কমে যাবে।
নিউমোনিয়া প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে 15 দিনের চিকিৎসায় শিশু ভালো হয়ে যায়। শীতে এ ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকতে হবে, শিশুকে গরম কাপড় পরাতে হবে, গোসলে ব্যবহার করতে হবে হালকা গরম পানি, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শিশুর ক্ষেত্রে সাধারণ জ্বর সর্দি কাশিকেও অবহেলা করা যাবে না। একই সঙ্গে যে কোনো অসুস্থতার ক্ষেত্রে শিশুকে চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আঙ্গুরনাহার মন্টি, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID ও ভয়েস অফ আমেরিকা।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার 19 ডিসেম্বর রাওয়ান্ডা সরকার কর্তৃক অত্যন্ত স্বল্প নোটিসে দেশের সংবিধানে পরিবর্তন আনবার যে প্রক্রিয়া নেওয়া হয় তাতে অসন্তোষ প্রকাশ করেছে। পরিবর্তিত সংবিধানে ব্যতিক্রম হিসেবে প্রেসিডেন্ট কয় দফায় নির্বাচিত হতে পারবেন তা বিবেচনা করে দেখা হবে। 19 ডিসেম্বর জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র নেট প্রাইস বলেন, তাঁর কথায়, রাওয়ান্ডার জনগণ শান্তিপূর্ণ উপায়ে যে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই, তবে গণভোট অনুষ্ঠান কর্মসূচিতে সরকার যথেষ্ট সময় দিতে এবং প্রস্তাবিত সংশোধনের গুণাগুণ বিষয়ে রাজনৈতিক বিতর্ক অনুষ্ঠান আয়োজনে ব্যর্থ হওয়াতে আমরা দুঃখ প্রকাশ করছি। যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে রাওয়ান্ডায় শান্তিপূর্ণ সমাবেশ সংগঠন এবং মুক্ত ভাষা প্রকাশে যে দীর্ঘকালীন নিষেধাজ্ঞা রয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে। রাওয়ান্ডার 2016 সালের স্থানীয় নির্বাচন, 2017 সালে প্রেসিডেন্সিয়াল নির্বাচন এবং 2018 সালে সংসদীয় নির্বাচনের কথা মনে রেখে যুক্তরাষ্ট্র রাওয়ান্ডা সরকারের প্রতি দেশটির জনগণ যেন পরিপূর্ণ এবং উন্মুক্ত মৌলিক স্বাধীনতা প্রয়োগের সুযোগ পান তার অনুরোধ জানাচ্ছে। এক নেতা থেকে অন্য নেতার কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তরণ মজবুত এবং সমৃদ্ধশালী গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রধান একটি বৈশিষ্ট্য। প্রেসিডেন্ট কাগামে দীর্ঘদিন ধরে ক্ষমতায় অধিষ্ঠিত থেকে রাওয়ান্ডাকে করেছেন সমৃদ্ধ এবং শক্তিশালী, তাই এখনই রয়েছে তার সেই প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের। ক্ষমতা গ্রহণের সময় যে সময়সীমাতে তিনি প্রতিশ্রুত ছিলেন এবং যেভাবেই তিনি তার শাসনামলকে আরও গৌরবময় করে তুলতে পারেন, এভাবেই প্রেসিডেন্ট কাগামে রাওয়ান্ডায় দীর্ঘকালীন গণতন্ত্রের নির্ভরযোগ্য শক্ত একটি ভিত্তি গড়তে আরও অনেক অবদান রাখতে পারেন। সকল রাওয়ান্ডার জনগণের শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে যে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে তাকে আরও সুসংহত এবং জোরদার করে তুলতে পারেন, এবং শুধুমাত্র রাওয়ান্ডারের জন্য নয়, এই পুরো এলাকার জন্য প্রশংসনীয় দৃষ্টান্তের তিনি এক নজির গড়ে তুলতে পারেন। প্রেসিডেন্ট ওবামা জন বলেছেন, ইতিহাসে বড় বড় নেতারা সুকীর্তির দীর্ঘকালীন স্বাক্ষর রেখেছেন ক্ষমতায় থাকাবস্থায় কী করেছেন তা দিয়ে নয়, বরঞ্চ ক্ষমতা থেকে সরে দাঁড়ানো এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরণের সদিচ্ছার মাধ্যমে। রাওয়ান্ডার জনগণের শক্তিশালী, স্থিতিশীল, গণতান্ত্রিক এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়বার অন্বেষায় যুক্তরাষ্ট্র রাওয়ান্ডার জনগণকে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
রবিবার দক্ষিণ কোরিয়ার ওপর দিয়ে এক দীর্ঘপাল্লার যুক্তরাষ্ট্রের সামরিক বোমারু বিমান উড়ে যায়। উত্তর কোরিয়ার সাম্প্রতিকতম পারমাণবিক অস্ত্র পরীক্ষার জবাবে ওই পদক্ষেপ নেওয়া হয়। B-52 বোমারু বিমান, যেটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম, সেটিকে ওসান বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায়। ওসান বিমান ঘাঁটি দুই কোরিয়াকে বিভক্ত করে যে সীমান্ত রেখা তার 72 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বিমানটি এরপর কাছাকাছি গোয়ামের কাছে নিজ বিমান ঘাঁটিতে ফিরে যায়। বোমারু বিমানের সঙ্গে ছিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দুটি জঙ্গি বিমান। জিহাদি বন্দুকধারীরা ব্যঙ্গাত্মক পত্রিকা চার্লি এবডোতে এবং ইহুদিয়াক বাজারে গত জানুয়ারি মাসে যে হামলা চালায় তার বার্ষিকীতে রবিবার প্যারিসে হাজার হাজার মানুষ সমবেত হয়। ওই হামলায় 17 জন নিহত হয়। রবিবার ওই অনুষ্ঠানে জনগণ নভেম্বরে ফরাসি রাজধানীতে বেশ কয়েকটি স্থানে মুসলমান চরমপন্থীরা হামলা চালিয়ে যে 130 জনকে হত্যা করে তাদেরও স্মরণ করে। ওই ঘটনার পর থেকে ফ্রান্স জরুরি অবস্থা জারি করেছে এবং 3টি মসজিদ বন্ধ করে দিয়েছে। ওই মসজিদগুলো তাদের সদস্যদের উগ্রবাদী করে তুলছে বলে মনে করা হয়। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ এবং প্যারিসের মেয়র অ্যান হিদালগো রবিবার প্লেস ডি লা রিপাবলিকে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন। হামলার যারা শিকার হন তারা তাদের স্মরণে এক ফলক উন্মোচন করেন। রবিবার মিশরের সংসদের উদ্বোধনী অধিবেশন হয়। 3 বছরের বেশি সময় এই প্রথম সংসদের অধিবেশন হল। প্রেসিডেন্ট আব্দেল ফাতা এল সিসি যে শত শত সব নির্বাহী নির্দেশনা জারি করেছেন, 15 দিনের মধ্যে সংসদকে তা অনুসমর্থন করতে হবে, আর তা না হলে ওইসব আইন খারিজ হয়ে যাবে। 2012 সালের পর থেকে মিশরে কোনো সংসদ নেই। সে সময় আদালত গণতান্ত্রিকভাবে নির্বাচিত আইন পরিষদ ভেঙে দেয়। দেশের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির মুসলিম ব্রাদারহুডের সদস্যদের কি সংসদে প্রাধান্য ছিল। আফগান শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার লক্ষ্যে পাকিস্তান সোমবার চতুর্পক্ষীয় আলোচনার ব্যবস্থা করেছে। আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত আফগানিস্তান, চীন এবং যুক্তরাষ্ট্র। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ সাকিব মোস্তাগনি শনিবার বলেছেন, ইসলামাবাদে বৈঠকে অংশগ্রহণকারীরা শান্তি আলোচনার পথচিত্র নিয়ে আলোচনা করবেন। ডিসেম্বরে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহিল শরীফ যখন কাবুল সফর করেন তখন আলোচনা সম্পর্কে মতৈক্য হয়। তালেবানের ওপর পাকিস্তানের প্রভাব আছে বলে মনে করা হয়, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে বেশ টানাপোড়েন দেখা দেয়। তালেবান ও অন্যান্য বিদ্রোহী গ্রুপ যারা সীমান্তে তৎপর তাদের সমর্থন দেওয়ার বিষয়ে দুই দেশই দীর্ঘদিন ধরে একে অপরকে দোষারোপ করে। আমেরিকান অভিনেতা শন পেন, মেক্সিকান মাদক রপ্তানিকারক ইয়াকিন আল চাপো গুজমানের সাক্ষাৎকার নেন মেক্সিকোতে। গুজমানকে ধরার কয়েক মাস আগে ওই সাক্ষাৎকার নেওয়া হয়। রোলিং স্টোন পত্রিকার ওয়েবসাইটে শনিবার রাতে ওই সাক্ষাৎকার পোস্ট করা হয়। মেক্সিকান কর্তৃপক্ষ গুজমানকে আটক করার একদিন পর ওই সাক্ষাৎকার প্রকাশ করা হয়।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরউদ্দিন, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জুবের আত্মায়েব। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.